پہلا فبروری 2019 ترجمانے کا برار بلّہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ من عظیم الشان بیان جمار پور مجلس بیت الحق جامع مسجد ڈھال گنگر ڈھاکہ
সামনে দাঁড়ানোর কথা স্মরণ করে ভয় করতে থাকে, কিভাবে দাঁড়াবো কাল কিয়ামতে আমার রবের সামনে, আমার মহান প্রতিপালক, আমার মাবুদের সামনে, এবং নিজেকে নিজের কুপ্রবৃত্তি থেকে হেফাজত করে, লাগামহীন জিন্দগি থেকে হেফাজত করে, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। এই আয়াতে পাক আল্লাহ পাক দুই জিনিসকে উল্লেখ করছেন, দুইটা জিনিস, একটা হলো আল্লাহ পাকের ভয়, আর একটা হলো নিজের খেয়াল মতো, জজবা মতো, ইচ্ছা মতো, কুপ্রবৃত্তি মতো না চলা। এই দুই জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহর ভয় থাকবে আর নিজের ইচ্ছা মতো মর্জি মতো চলার থেকে নিজেকে যে বিরত রাখবে, বরং আল্লাহ পাকের মর্জির উপরে চলবে, তো তার জন্য জান্নাতের ওয়াদা। জান্নাতের ওয়াদা না শুধু, জান্নাতের একদম পাকা গ্যারান্টি। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, জান্নাতের ওয়াদা এবং জান্নাতের জন্য গ্যারান্টি দান করছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আল্লাহর ভয় আমাদেরকে নসিব করেন, এবং নিজের খেয়াল মতো, নিজের কুপ্রবৃত্তির তাকাজা মতো চলা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বস্তুত পক্ষে এক এক ইমান ওয়ালার দিন রাতে দুটা জিনিসকে নিজের মধ্যে লালন করা জরুরি। সব সময় আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় করলে তখন আল্লাহ পাকের হুকুমগুলো পুরা করা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলার ভয় থাকলে অন্তরে তখন নাফরমানির কাজ থেকে হেফাজত সহজ হয়ে যায়। যখন আল্লাহর ভয় অন্তরে থাকে না, ভয় কমজোর দুর্বল, ভয় আল্লাহর ভয় অন্তরে জাগ্রত নাই, আছে মুসলমান হিসেবে আজমালি ভয় অন্তরে, কিন্তু সেই অন্তরের ভয়টা জাগ্রত অবস্থায় নেই, তখন মানুষের দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কেউ গীবত করে, কেউ মিথ্যা বলে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, এগুলো এজন্যই করে যে আল্লাহ পাকের ভয় তার অন্তরে অনুপস্থিত। যদি আল্লাহর ভয় থাকতো যে কালকে আমাকে আল্লাহ পাকের সামনে আমার দাঁড়ানো তো লাগবে, আমার হিসাব তো দিতে হবে, তো আমার কী উপায় হবে, তখন সে মিথ্যা বলতে পারত না। বলার সুযোগ থাকা সত্ত্বেও সে মনে করত আমার এই সুযোগ গ্রহণের চেয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির দাম বেশি, এবং আখেরাতের আজাব থেকে আমার হেফাজতের ফিকির করা দরকার। হ্যাঁ, যখন সুদ খাওয়ার সুযোগ, ঘুষ খাওয়ার সুযোগ, সে মনে করত যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, কালকে আমাকে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন, আর আল্লাহ তো এখনই দেখতেছেন, আল্লাহ তো এই মুহূর্তেই দেখতেছেন আমাকে, আমি ঘুষ নিতেছি, সুদ নিতেছি, তো ফের আল্লাহ পাক তো আমার উপর নারাজ হয়ে যেতেছেন। আল্লাহ নারাজ হয়ে গেলে তো আমার সব বরবাদ, আমার দুনিয়াও বরবাদ, আমার আখেরাতও বরবাদ। আল্লাহকে নারাজ করা যাবে না। জীবন দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহকে আমি নারাজ করতে প্রস্তুত না। এইরকম মজবুত ইমানওয়ালা আল্লাহ আমাদের সকলকে বানায় দেন। মানুষ যখন এভাবে বারবার অন্তরে নিজের ইচ্ছাতে আল্লাহর ভয়কে জাগায় তোলে, জাগ্রত করতে থাকে যে না আল্লাহ তো দেখেন, আল্লাহ তো দেখেন, আল্লাহ তো দেখেন, তো আল্লাহ নারাজ হবেন এবং কালকে আমাদের আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহ পাক হিসাব নেবেন, তো আমি তো কোনো হিসাব দিতে পারবো না। এবং জাহান্নামের আজাব কত কঠিন, সে আজাবের আজাবের ভিতরে আমাকে আক্রান্ত হইতে হবে। তো এরকম আল্লাহর ভয় আর এই ভয় বলা ইমান চেতনা ভিতরে যখন জাগ্রত এবং শানিত থাকে, তখন বান্দা সহজে গুনাহ থেকে বাঁচতে পারে। আমার ভাইয়েরা, কত মানুষ এই পৃথিবীতে অন্যায় পথে সম্পদ উপার্জন করে সে পরে কবরস্থানে চলে গেছে। আজকে কবরস্থানে তাদের কি হালত? হ্যাঁ, রাজা বাদশারা কবরে শুয়ে আছে, বড় ক্ষমতাওয়ালারা কবরে শুয়ে আছে। কোথায় আজকে তাদের সে ক্ষমতা? কোথায় কোথায় আজকে তাদের সিংহাসনের সেই দাপড়? কিছুই তো নেই, সব মাটিতে মিশে গেছে। এজন্য দুনিয়াতে হুশ থাকতে তো, ক্ষমতা থাকতে তো, সেটাকে কাজে লাগানো চাই। ক্ষমতাকে জাহান্নামের রাস্তায় ইস্তেমাল না করা, আল্লাহ পাকে সন্তুষ্টির পথে ইস্তেমাল করা। হ্যাঁ, হুশ রাখা যে কিছুক্ষণ পরে হয়তো দুনিয়া থেকে আমাকে রওনা হওয়া লাগবে, এবং এক মুহূর্তের জন্য এই বিষয়টা থেকে গাফেল হওয়া আমাদের জন্য ঠিক না। চলতে ফিরতে উঠতে বসতে সদাই খেয়াল রাখা চাই। কত মানুষ ঘুমায় পড়ছিল আর ঘুম থেকে জাগেই নেই, ঘুমায় পড়ছে আর ঘুম থেকে জাগে নেই, সকলে ডাকাডাকি করছে আর উঠে না। এক মানুষ অসুস্থ লাগে, শরীরটা ভালো লাগে না, আমি একটু বিশ্রাম করি, আমাদের এই বৈশাখী হাউজিংয়ের মধ্যেই, পরে শুয়ে পড়ছেন তো পরে দেখা গেল আর উঠে না, পরে ডাক্তার ডাকানো হলো বা ডাক্তারের কাছে নেওয়া হলো, ডাক্তার বললেন যে নাই, তিনি চলে গেছেন। কিছুক্ষণের ব্যাপার মাত্র, মুহূর্তের মধ্যেই এমনটা হয়ে যায়। এক মানুষ নাস্তা করলো বা রাত্রিবেলার খানাদানা খাইছে, খাওয়ার পরে বাস এরপরে কিছুক্ষণের মধ্যে সে রওনা হয়ে গেছে। একজন উজু করে আসছে, সে নামাজে নামাজ পড়বে, যা নামাজে দাঁড়াইছে ওখানে পড়ে গিয়ে বাস দুনিয়ার থেকে চলে গেছে। কেসা আজিব আজিব মামলা। হ্যাঁ, আমাদের ভোলাতে এক লোক অনেক বড় জমিদার, তো উনি নিজের জায়গা জমি দেখার জন্য এরকম দিনের বেলা বের হয়েছেন যে কোথায় কি আছে, বড় বড় এই জায়গা, বড় বড় জমিন, ক্ষেত কামার এগুলি দেখার জন্য। তো ওখানে গেছেন দেখতে, ক্ষেতের আইলের মধ্যে ঘুরে পড়ে গেছে, ওখান থেকে দুনিয়ার থেকে চলে গেছে। কেসা আজীব ঘটনা। হ্যাঁ, আমাদের ভোলার এরকম আরেক ভাইয়ের ঘটনা, যে এক ভাই, দুই ভাই, তারা আপন দুই ভাই এবং অনেক বড় ধনী মানুষ, বড় অভিজাত তাদের বংশ এবং সে খুব উচ্চশিক্ষিত তারা সকলে। তো এক ভাই আসছে পিজি হসপিটালে চিকিৎসার জন্য, তো এই ভাইয়ের চিকিৎসা চলতেছিল, হঠাৎ ওখানে ইন্তেকাল হয়ে গেছে। আরেক ভাই বাড়িতে সংবাদ শোনার সাথে সাথেই ভাইয়েরও ইন্তেকাল হয়ে গেছে। তো আমি যখন দেশে গেছিলাম ওই সময়, তো আমার শ্বশুরবাড়ির দিকে যাওয়ার পথে দেখলাম যে রাস্তার পাশে একদমই তাজা দুইটা কবর পাশাপাশি। রিক্সাওয়ালাকে বললাম যে কি ব্যাপার এরকম তাজা দুই কবর, বললো যে এই ঘটনা, যে ঘটনা আমি শুনাইলাম, আপন দুই ভাই এইভাবে দুনিয়ার থেকে চলে গেছে। আহ, যুব বাসার হাতায় দুনিয়া আমি ইয়ে কেতি হ্যায় কাজা মেবি পিছে চলি আতি হুঁ যারা ধ্যান রে। আহ, মানুষ দুনিয়াতে আসে, মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে, কখন যে তাকে সাথে নিয়ে চলবে কোনো নিশ্চয়তা নেই, কোনো নির্ধারিত সময় কেউ বলতে পারে না। এজন্য রেহকে দুনিয়া মে বসর কো নেহি যে বা গফলত, মৌত কা ধ্যান ভি লাজিম হ্যায় কি হর আন রহে। যে দুনিয়াতে আমরা বসবাসকারী মানুষদের কারো জন্যই উচিত না কিছুক্ষণের জন্য মৃত্যুর ব্যাপারে অসাবধান থাকা, কিছুক্ষণের জন্য অসাবধান থাকা। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে সেরকম ইমানি চেতনা এবং ইমানি শক্তি দান করেন, সেরকম বুঝ দান করেন, হেদায়তের কামিল নূর দান করেন। হ্যাঁ, তো এক তো আল্লাহকে ভয় করা, এই এক বিষয়। জান্নাতে যাওয়ার জন্য দুই জিনিস দরকার, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আরেক জিনিস হলো নিজের নফসের ইচ্ছা মতো না চলা, নিজের জজবা মতো না চলা, বরং নিজের নিজেকে নিজের কুপ্রবৃত্তি থেকে ফিরায় রাখা, আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলা, নিজের কুপ্রবৃত্তির ডাকে সাড়া না দেওয়া। এখন মানুষ রাস্তায় হাঁটতেছে, তো হাজার হাজার মেয়ে মানুষরা রাস্তায় চলতেছে, তো নফস ভিতর থেকে বলে যে দেখ তো মজা হবে, তো তখন এই কথা খেয়াল করা যে মজা তো হবে কিন্তু এটা হারাম মজা, এটা জাহান্নাম ওয়ালা মজা, এটা লানত ওয়ালা মজা, আল্লাহর কহর গজব ওয়ালা মজা। এই মজা দিয়ে আমার কি হবে? হারামের পথে মজা, মদ খাইলাম মজা, কিন্তু এটা হারাম মজা এবং এর পরিণতি ভয়ঙ্কর। এরপরে তো আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে, তো আমার হিসাব হবে। হ্যাঁ, তো আল্লাহ পাক তো আমার এই জিন্দগি এরকম যা খুশি তা করার জন্য দেন নাই। আল্লাহ পাক জিন্দগি দান করছেন আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহর মর্জি মোতাবেক সুন্দর জিন্দগি বানানোর জন্য। এরকম দিলের মধ্যে তখন ফিকির করা চাই, এবং এটা খেয়াল রাখা জরুরি যে মানুষ ইচ্ছা করবে এবং চেষ্টা করবে তো সেখানে আল্লাহ পাকের মদদ আসবে। নিজের খেয়াল আল্লাহ পাক আমাকে এরকমই বানায় দিতেন, আমি কোনো গুনাহ করতে পারতাম না, এরকম বানায় দিলে তো সেটা হলো ফেরেশতার মাকাম, যে কোনো গুনাহ করতেই পারে না, ইচ্ছা করলো ইচ্ছাই করতে পারে না গুনার, তার নাম হলো ফেরেশতা। আল্লাহ পাক তো ফেরেশতাদের আগে বানায় রাখছিলেন, পরে মানুষদের বানাইছেন কেন? তো আল্লাহ পাক বলছেন যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা, আমার খেলাফত প্রাপ্ত, আমার প্রতিনিধি আমি বানাব। তার মানে সে তোমরা ফেরেশতারা আমার খলিফা না, তোমরা ফেরেশতারা আমার খলিফা না, তোমরা এবাদত তো করো আবেদিন, তোমরা সব এবাদতওয়ালা, কিন্তু আমি জমিনে বানাবো খলিফা। কি এটা খলিফা? কি তাফসীরের কিতাবে মুফাসসিরিন লিখছেন, খলিফা হলো বান্দা যখন আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলবে, আল্লাহ পাকের সেফাতের নূর ও তাজাল্লি তার উপর বর্ষণ হবে, এবং সেই বান্দার জীবনটা পুরো আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এটা হলো খলিফা হওয়া, প্রতিনিধি হওয়া। যেরকম চেহারা সামনে আয়না রাখলে, আয়নার সামনে চেহারা রাখলে তো আয়নার ভিতরে চেহারা দেখা যায়, হ্যাঁ না? গোলাপ ফুলের বাগানের সামনে আয়না ধরলে পুরা বাগান ওই আয়নার মধ্যে দেখা যায়। তো আল্লাহ পাক চান যে বান্দার জীবনটা আল্লাহ পাকের নূরের আয়নাতে পরিণত হয়, যে বান্দার জীবনটা দেখলে এর ভিতরে নূর ঝলমল করতে থাকে। হ্যাঁ, আল্লাহ পাক সেরকম জিন্দগি আমাদের সকলকে নসিব করে দেন। এবং ফেরেশতারা বলছিলেন যে হে আল্লাহ, আপনি এদেরকে বানাইতে চান, তো আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, হে আল্লাহ আপনি তাদেরকে বানাবেন, তারা জমিনে খুন খারাপি করবে, হ্যাঁ খুন খারাপি করবে, রক্তপাত করবে, তো আর আমরা তো আপনার তসবিহ তাকদিস করি, আমরা আপনার গুণগানে আমরা লিপ্ত থাকি, আর সর্বদা আপনার জিকির এবং আপনার গুণগান আপনার বন্দিগীতে আমরা মশগুল থাকি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলছেন যে ইন্নি আ'লামু মা লা তা'লামুন, যেটা আমি জানি সেটা তোমাদের জানা নেই। ইন্নি আ'লামু মা লা তা'লামুন, যা আমার জানা আছে তোমাদের সেটা জানা নেই, তোমাদের সেটা খবর নেই। যে তোমাদের তো কোনো ভিতরে খায়েশাত নেই ভিন্ন পথে চলার জন্য, আমি মানুষকে এমন বানাবো যে ভালো এবং মন্দ দুদিকে চলার, দুটাই করার তার ক্ষমতা থাকবে, সে আমার খুশির জন্য নিজের মনের ইচ্ছা এবং চাহিদাকে পরিত্যাগ করবে, তো সে আমার খলিফা হবে। আল্লাহ পাক সেরকম করার জন্য আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইয়ের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আদা আদুবিকা ফিমা বাইনা জাম্বাইকা, এ মানুষ তোমার সবচেয়ে বড় দুশ্মন তো তোমার ভিতরে, সেটা হলো নফস। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু এই পৃথিবীতে শয়তানকেও সৃষ্টি করছেন, তাই না? নফসকেও সৃষ্টি করছেন যাতে পরীক্ষাটা হয়, হ্যাঁ, যে শয়তান এবং নফস মানুষকে ধোকা দিয়া অন্যায় পথে টানবে, আর মানুষ সে এই অন্যায়কে পরিত্যাগ করে দিয়া শয়তানের ধোকা নফসের ধোকার পথকে হিম্মতের সাথে পরিত্যাগ করে দেয়া আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের পরিচয় দিবে, আল্লাহ পাকের সঙ্গে গভীর বন্ধনের পরিচয় দিবে। এর দ্বারাই মানুষ ফেরেশতার চেয়ে উর্দের মর্তবা বলা হবে। আজমালায়েক বাহরা দারি ওয়াজবাহান নিজাম বগজার আজ হাজে বাহায় কাজমালায়েক বগজারি। এটাই বলছেন কোন এক বুজুর্গ যে তুমি চাইলে তোমার মধ্যে যে পশুর ক্ষমতা দেওয়া আছে সেটাও চর্চা করতে পারো, পশুর মতো লাগামহীনভাবে চলতে পারো। পশু চললো তো কোন দিকে রওনা হয়েছে কোনো ঠিক নেই, কোনো ঠিক ঠিকানা নেই, এবং কার খেতে মুখ দেয় তারও কোনো ঠিক নেই। হ্যাঁ, মালিকের খেতেও মুখ দেয়, পরের খেতেও মুখ দেয়, আর দোনো জায়গাতে ডান্ডা খায়, তুই আমার ধান খাইলি কি জন্য, হ্যাঁ না? কিন্তু মানুষকে আল্লাপাক বিবেক দান করছেন, বিবেকের আলো আল্লাপাক মানুষকে দান করছেন, এবং সেজন্যই মানুষ মোকাল্লাহ, মানুষ দায়িত্বশীল। হ্যাঁ, যে জ্ঞান বুদ্ধি বিবেক মানুষের মধ্যে যতটা আল্লাপাক দান করছেন এরকম কাউকে দান করেননি, সেজন্য মানুষ দায়িত্বশীল। মানুষের জীবনে বন্দিগিরে ভারী দায়িত্ব, ওরা তো বুঝে না কিন্তু তুমি তো বুঝো। কিন্তু মানুষ বুঝার পরে না বুঝার ভান করে, বুঝার পরও না বুঝার ভান করে। এক এক বেচারাকে কোনো আলেমের দিন টেলিভিশন দেখতে নিষেধ করছেন, তো ওই শিক্ষিত ভদ্রলোক খেপে গেছে, হ্যাঁ এটা কি নবী বলছিলেন টেলিভিশন দেখা নিষেধ? কোন কিতাবে আছে? কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। টেলিভিশন কি সেই জমানাতে ছিল নবী বলবেন যে টেলিভিশন দেই কেনা? মানে যেগুলো পরে হয়েছে সেগুলোর ব্যাপারে নবীর কোনো নির্দেশনা নাই, দিক নির্দেশ সেখানে নাই, এটা এই লোক মনে করতেছে। শিক্ষিত হয়ে এরকম কথা বলা কতটা দুঃখজনক। এ তো আসমান থেকে আল্লাহ পাক কতগুলো ফর্মুলা নাজিল করছেন কোরআনের মধ্যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মধ্যে, যে ফর্মুলাগুলো অনন্তকাল পর্যন্ত অনুসরণ করতে হবে, সেটারই আলোকে কোনটা বৈধ কোনটা অবৈধ এটা স্পষ্ট বোঝা যাবে। টেলিভিশন যখন মানুষ দেখে এর মধ্যে একটু পরপরই নারীদের ছবি ভেসে উঠতে থাকে, একটু পরপরই বাদ্য হয়, একটু পরপরই গান হয়, তো বাদ্য শোনা নিষেধ, গান শোনা নিষেধ, না জায়েজ, দুটাই দুটাই আরাম, দুটাই গুনাহের কাজ। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন ইন্নাল গানা ইউম্বিতুন নিফাক, যে গান এটা মানুষের মধ্যে মুনাফিকি পয়দা করে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ, তো সেটা শোনা যাবে না। আবার নারীর প্রতি নজর যেরকম হারাম, নারীর কোনো ছবির প্রতি নজরও হারাম, কারণ দুটোই মানুষের মনকে আল্লাহ থেকে দূরে সরায়, আল্লাহ থেকে গাফেল করে এবং অন্যায় কাজের নিকটবর্তী করে দেয়, এজন্য সেটাও হারাম। যেহেতু এই টেলিভিশনের ভিতরে দুটোই এরকম দেখা যেতে থাকবে বারবার বারবার, এর থেকে বাঁচার কোনো উপায় নেই যারা টেলিভিশন দেখবে, যার কারণে শরীয়তের দৃষ্টিতে সেটা নিষিদ্ধ। তো শরীয়তের আইন, শরীয়তের কানুন, শরীয়তের মেজাজ এবং চরিত্র এবং প্রকৃতি যারা যথাযথভাবে বুঝেন তো তারা এই সম্পর্কে সিদ্ধান্ত দেবেন কোনটা সঠিক কোনটা বেঠিক, সেই তাদের নাম হচ্ছে ওলামায় দিন। এবং সেটা আলেমদের নিজের কোনো দাবি তো না, কোরআন শরীফে মহান রব্বুল আলম নিজেই বলে দিয়েছেন ওয়ার রাসিখুনা ফিল ইলম, যারা পাকা ইলেমওয়ালা, ইয়াকুলুনা আমান্না বি, তারা তো 100% আল্লাহর হুকুমের উপরেই চলবে। ইয়াকুলুনা আমান্না বি কুল্লু মিন ইন্দ রাব্বিনা, যাই হুকুম আসছে আমার মাথায় ধরুক না ধরুক, আমি বুঝি না বুঝি, এটা আমাকে যিনি পালেন এবং যিনি 100% আমার কল্যাণ চান সে মহান আল্লাহর তরফ থেকে সে বিধানা বলি আসছে, এই ফর্মুলাগুলো আসছে, এর মধ্যে নিঃসন্দেহে আমার জন্য কল্যাণ নিহিত, অবশ্যই সেটা আমার শিরোধার্য, কোনো ক্রমে সেটাকে আমি লঙ্ঘন করতে পারি না, আল্লাহর সকল বিধান আদেশ নিষেধগুলো অলঙ্ঘনীয়। এভাবে জীবনের পথে পথে মানুষ অন্যায় করার সুযোগ পায় এবং সেখানে সেগুলো সে করে ফেলে, ভাইয়ের হক বোনের হক, সে বাবা অসুস্থ বিছানায় পড়ে আছে, মিথ্যামিথ্যি কাগজ তৈরি করে আর টিপসই কারো থেকে নকলভাবে নিয়ে বাবা বানায় কারো তো কি টিপসই নিয়ে বাস জমিন সব জায়গা জমিন সম্পত্তি ফ্যাক্টরি সব নিজের নামে নিয়ে নিল লেখা নিল এখন কাগজের জোর তার কিন্তু কাল কেয়ামতে জোর কার হবে কাল কেয়ামতে এই কাগজের জোর কোন কাজে লাগবে প্রিয় বন্ধুরা ওহো আমাদের একজন সরাসরি জানা এরকম বহু ঘটনা বলি আছে যে মানুষ নিজের গায়ের জোরে কাগজ বানায় পরের সম্পদ সম্পত্তি এভাবে দখল করে ফেলছে আহা কি হবে কাল কেয়ামতে এই দুনিয়া তো একদমই ক্ষণস্থায়ী قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافر منها شربا رسول پاک صلى الله عليه وسلم بولن اي پورا دنيا تا اتا جدی اللہ پاک نظره اکتا مشار پر برا برو ار کنو دام ہوتو تو اللہ پاک دنیا تا کنو کافر مشکے ایک ڈھوک پانی اپان کرتے دیتن نا যত দামি জিনিস তোরা আমি খাইতে দিব না এ বহুত দামি জিনিস হ্যাঁ না কিন্তু আল্লাহ পাকের নজরে দুনিয়া এত এত নিকৃষ্ট এত তুচ্ছ না রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার পাশে একটা মরা পচা গলা বকরির বাচ্চা পড়ে আছে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কেউ আসো এক দিরহাম দিয়ে এটাকে খরিদ করবে সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ তো আমাদের কেউ তো এটাকে ফিরে দিলেও নেওয়ার জন্য প্রস্তুত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদী লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম সেই মহান সত্তা যার হাতের মুঠায় আমার জীবন তার কসম করে তোমাদেরকে বলি যে এই মত পচা গলা হ্যাঁ বকরির বাচ্চাটা তোমাদের নজরে যত তুচ্ছ এই পুরাটা দুনিয়া আল্লাহ পাকের নজরে তার চেয়ে বেশি তুচ্ছ এক লোক সে করাচিতে আমার শাইখের নিকট আসছে আসার পরে এক ভদ্রলোক শিক্ষিত লোক হযরতের মুরিদ বড় ব্যবসায়ী ফ্যাক্টরির মালিক তো উনি বললেন যে হযরতজি আলহামদুলিল্লাহ আমি আরেকটা ফ্যাক্টরি দিছি হযরতওয়ালা হাসলেন এবং বললেন যে হ্যাঁ মশার পর একটা বাড়ছে মানে তাকে সতর্ক করলেন যে আল্লাহর হুকুমের উপর চলো আখিরাতের ফিকির না ভুলো হ্যাঁ না যে এটা এমন জিনিস না যেটা নিয়ে এত গুরুত্ব দিতে হবে যে আল্লাহ পাকের হুকুম নষ্ট করে ফেললাম হ্যাঁ না বহুত লোক এরকম যে যাকাত ফরজ যাকাত আদায় করে না যে মালের লোভ ঢুকে গেছে মালের মোহ ভিতরে এত প্রচণ্ড যাকাত দেয় না বহু দিনদার লোক নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না হজ ছাড়ে না যাকাত ছাড়ে না এবং সে উমরা ছাড়ে না কিন্তু জাকাত দেয় বটে নাম কাওয়াজতে নাম মাত্র কিছু দেয় মানুষে জানে যে তিনি খুব জাকাত দেন আসলে জাকাত দেন ওই নাম কাওয়াজতে হ্যাঁ না কিন্তু তাকে নামাজ যে আপনি নামাজ পড়েন পাশক হ্যাঁ নামাজ পড়বো না মানে নামাজের মহব্বত এত যে নামাজ ছেড়ে কোনো ক্রমে ত্যাগ করতে রাজি না রমজানের একটা রোজার ছুটুক সেটা বরদাস্ত করতে পারে না নফল উমরা বারবার করতেছে বারবার করতেছে আরো 100 জনকে নফল উমরায় পাঠাইতেছে ভাই যান উমরা করে আসেন কেন এখানেও লোভ তার ভিতরে এক ধরনের লোভ সেটা হলো যে এরা গেলে তো আমার লাভ হবে এরা যদি উমরা করে আসে হজ করে আসে তো এতে আমার লাভ হবে লাভের দিকে নজর একদমই কমার্শিয়াল মেজাজ তৈরি হয়ে যায় শুনতেছেন ভাইয়েরা এদের তারপরেও যে হিসাব করে জাকাতের টাকাটা আদায় করবে এটা কোনোভাবে সাহস পায় না পরিচিত বন্ধু বান্ধবদেরকে এইরকম অনেক সময় ডাইরেক্ট না বলে এজমালিভাবে সকলকে উদ্দেশ্য করে এই ধরনের বিষয়াদির বারবার আলোচনা করার সুযোগ হয়েছে কিন্তু এরপর দেখা গেছে যে না কোনো ক্রমেই তারা মালের হিসাব করে জাকাত দিতে প্রস্তুত না হ্যাঁ না যে কত বছর জাকাত জমে আছে সেটা আদায় করতে প্রস্তুত না ব্যাংকে টাকা রাখছে সে ব্যাংকের টাকা রাখছে এমন এমন বিভাগে যেখান থেকে বিপুল সুদ আসে কি সেভিংস অ্যাকাউন্ট বলে নাকি তো সেখানে সুদের টাকা বিপুল আসতেছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আসতেছে যার যার টাকার অ্যামাউন্ট অনুযায়ী ওইরকম সুদ আসতে থাকে সেগুলো বের করে নিয়ে এসে এখন কি করব এগুলো তো আপনার খাওয়ার জায়েজ নেই এগুলো কোনো গরিব মিসকিনকে এটা যে এই ধরনের মাল এটা না জানায় নিতান্ত একদম গরিব মিসকিন মানুষদেরকে এটা দিয়ে দেন বস কিন্তু এটার ভিতরে সব 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 তো নাই সব নিয়ত করা যাবে না খালি বিপদ থেকে বাঁচা ঘরের মধ্যে সাপ ঢুকলে বলে আমি যদি সাপটা ঘর থেকে বের করে দিই, বলেন কত কঠিনে কি পাবো? এই কোনো চিন্তা করে কেউ? মানে সাপ বের করো ঘরের থেকে। হ্যাঁ, আরো লোকদের সহযোগিতা নেই ভাই, জলদি আসুন জলদি আসুন, ঘরে সাপ ঢুকছে। লোক লস্কর নিয়ে সাপকে দৌড়ে বা পিটে মারা, ঘর থেকে বের করা, নিজেকে রক্ষা করা। অনুরূপ ভাবে সুদের টাকা সেগুলো তো সাপের থেকেও মারাত্মক। হ্যাঁ, বিষাক্ত ভয়ঙ্কর সাপ বিচ্ছু অজগর থেকেও মারাত্মক। তো সেটা যত জলদি বের করে দেওয়া যায় তত, তারপরও আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। কি কথা বুঝেন না ভাইয়ারা? অনেকে আবার এটাকে ওখানে রাইখা দেয়, কেন থাকে এটা না যায় জিনিস, এটা আমি নেবই না, এটা ওখানে ব্যাংকে জমা রাখার কোনো দরকার নেই, ওখানে জমা রাখলে ফায়দা কি? আর বের করে নিয়ে এসে ফের কাউকে দিয়ে দিলে, গরিব মিসকিন যারা অসহায় মানুষ তারা খাইলো, তো তারা কিছু তো তাদের ফায়দা হলো, এতটুকু ফায়দা হলো, কিন্তু সেখানে নিজের স্বভাবের কোনোভাবে নিয়ত করা যাবে না। কি কথা বুঝুন না? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু আমাদেরকে তৌফিক দেন, এই দুইটা গুণ আল্লাহ যেন আমাদের মধ্যে পয়দা করার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর ভয় সদা অন্তরে লালন করি আর নিজের নফসের তাকাজা মোতাবেক না চলি, বরং আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলি। এই দুই জিনিস যদি নিজের মধ্যে পয়দা হয় তো আল্লাহ পাক তার জন্য জান্নাতের গ্যারান্টি ঘোষণা করছেন। আল্লাহ পাক গ্যারান্টিযুক্তভাবে জান্নাত আমাদের জন্য মঞ্জুর করেন, আর সেই গ্যারান্টিযুক্ত জান্নাতের জন্য যে আমল দরকার সে আমল করারও আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ওয়াফর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিচ্ছে।